শুরু হলো বাংলা অনুষ্ঠান এবং শুভেচ্ছা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন রবিবার রাত, এখানে ওয়াশিংটনে রবিবার বেলা ১২টা। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে, মূল অনুষ্ঠানে রয়েছে, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে ব্রেট ক্যাভেনর বিচারপতির আসন প্রাপ্তি প্রসঙ্গ।
আমাকে একটা জিনিসই বিচলিত করেছে যে সেক্সুয়াল অ্যাসল্টের পার্টটা ছাড়াও যে ওনার সুপ্রিম কোর্ট জাজ হওয়ার মতো টেম্পারামেন্টটা আমি দেখতে পাইনি।
রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট ঢাকা থেকে পাঠানো।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটো সাংবাদিক ডক্টর শহীদুল আলমকে কেন জামিন দেয়া হবে না, এমন রুল জারি করেছেন হাইকোর্ট।
আরও রয়েছে কলকাতা থেকে পাঠানো দীপঙ্কর চক্রবর্তীর প্রতিবেদন।
কলকাতার অনতিদূরে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে একটি বেআইনি বাজির কারখানা আজ আগুন লেগে পুড়ে ছাই হয়ে গিয়েছে।
তবে এ সব কিছুর আগে রোজকার মতো যথারীতি রয়েছে বিশ্ব সংবাদ এবং রয়েছেন শেগুফতা নাসরিন কুইন।
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে ব্রেট ক্যাভেন শপথ গ্রহণ করেছেন। এই আইনজ্ঞের নিয়োগের ফলে দেশের নয় বিচারকের সর্বোচ্চ আদালতে রক্ষণশীলরা সংখ্যাগরিষ্ঠতা পাবেন। আগামী কয়েক দশকে আদালতের সব রায় প্রভাবিত হবে বলে মনে করা হচ্ছে। প্রধান বিচারপতি জন রবার্টস ৫৩ বছর বয়স্ক ক্যাভেনকে শপথ বাক্য পাঠ করান। শনিবার সেনেটে ক্যাভেনর মনোনয়ন ৫০-৪৮ ভোটে অনুমোদন করার কয়েক ঘণ্টা পরে এক একান্ত অনুষ্ঠানে ক্যাভেন শপথ গ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের ৯ সদস্যের সুপ্রিম কোর্টে বিচারকদের অবসরের কোনো বয়সসীমা বেঁধে দেওয়া হয়নি, অর্থাৎ বিচারপতি ক্যাভেন চাইলে মৃত্যু পর্যন্ত এই দায়িত্ব থাকতে পারেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচাইতে বিতর্কিত মনোনয়নের অন্যতম ছিল ক্যাভেনর মনোনয়ন। গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রেক্ষাপট ছিল দ্বিধা বিভক্ত। ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস্টিন ব্লাজি ফোর্ড ক্যাভেনর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। এই অভিযোগ তিনি অস্বীকার করেন, কিন্তু শেষ পর্যন্ত সেনেট মনোনয়ন অনুমোদন করে। প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এটি একটি বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে। শনিবার সেনেটে ভোটাভুটির আগে ওয়াশিংটন ক্যাপিটালে জড়ো হয়ে ক্যাভেনর মনোনয়নের বিরোধিতায় বিক্ষোভ করে শত শত মানুষ। এমনকি ভোটের সময় সেনেটের পাবলিক গ্যালারি থেকেও শেম শেম বলে চিৎকার করতে থাকেন অনেকে। শৃঙ্খলা ফেরাতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে বারবার হস্তক্ষেপ করতে হয়। রিপাবলিকান সেনেটর সুজান কলিন্স, যিনি ক্যাভেনর পক্ষে ভোট দেন, তিনি সিএনএন টেলিভিশনকে আজ রবিবার বলেছেন যে তিনি মনে করেন ক্যাভেন ডক্টর ক্রিস্টিন ব্লাজি ফোর্ডের প্রতি যৌন নিপীড়ন করেননি। ক্যাভেনর বিরুদ্ধে ডক্টর ফোর্ড যৌন হয়রানির অভিযোগ করেছিলেন। তুর্কি কর্মকর্তারা ধারণা করছেন যে সৌদি আরবের এক সাংবাদিক, যিনি আমেরিকায় স্বেচ্ছা নির্বাসনে ছিলেন, তাকে ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে গত সপ্তাহে হত্যা করা হয়। যখন তিনি দূতাবাসে যান তার বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য, সৌদি কর্মকর্তারা বলেছেন যে ওইসব অভিযোগ ভিত্তিহীন। জামাল খোসগির বাগদত্তা, যিনি তার জন্য কনসুলেটের বাইরে মঙ্গলবার অপেক্ষা করছিলেন, বলেন খাসুগি ওই ভবন থেকে আর বের হননি। সৌদি সাংবাদিক খাসুগি গত বছর স্বেচ্ছা নির্বাসনে যান যখন সৌদি কর্তৃপক্ষ মতবিরোধীদের বিরুদ্ধে দমন অভিযান শুরু করেন। খাসুগি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সমালোচনা করতেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তর থেকে রবিবার বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন যত শীঘ্রই সম্ভব দ্বিতীয় যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া শীর্ষ সম্মেলন আয়োজন করার বিষয়ে একমত হয়েছেন। পম্পেও উত্তর কোরিয়া সফরের পর সিওলে পৌঁছানোর পরপরই রবিবার ওই ঘোষণা করা হয়। পম্পেও চতুর্থবারের মতো উত্তর কোরিয়া সফর করেন এবং সেখানে কিমের সঙ্গে সাক্ষাৎ করেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই ইনের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, পরবর্তী শীর্ষ সম্মেলনের স্থান তারিখ নির্ধারণের লক্ষ্যে আলোচনা অব্যাহত রাখার ব্যাপারে পম্পেও বলেছেন যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়া একমত হয়েছে। মুন পম্পেওকে তার সফরের জন্য ধন্যবাদ জানান এবং কিম ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্ভাব্য আসন্ন শীর্ষ সম্মেলনের জন্য শুভেচ্ছা জানান। দুই নেতা গত জুন মাসে সিঙ্গাপুরে বৈঠক করেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটো সাংবাদিক ডক্টর শহীদুল আলমকে কেন জামিন দেয়া হবে না, এ মর্মে রুল জারি করেছে বাংলাদেশের হাইকোর্ট। এ বিষয়ে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
বিচারপতি এ কে মাসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ থেকে এক সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে। নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের আন্দোলনের সময় ডক্টর শহীদুল আলম আল জাজিরায় এক সাক্ষাৎকার দিয়ে সরকারের সমালোচনা করেছিলেন। এরপর তাকে তথ্য প্রযুক্তি আইনে গ্রেপ্তার করা হয়। শুনানিতে ডক্টর শহীদুল আলমের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন বলেন, যে 57 ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে ধারাটি ইতিমধ্যেই কবরের দিকে চলে গেছে। এটা যে একটি কালো আইন সেটি তথ্যমন্ত্রী, আইনমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীগণ কবুল করেছেন। এই আইনটিকে সমাহিত করার মধ্য দিয়ে আরেকটি আইন, যা ডিজিটাল নিরাপত্তা আইন হিসেবে পরিচিত, তা সংসদে ইতিমধ্যেই পাশ হয়েছে। জামিনের বিরোধিতা করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, তিনি বিদেশি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রুল জারি করেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষা না হওয়া পর্যন্ত আগের ব্যবস্থাপত্রেই চালানোর সিদ্ধান্ত নিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। এ বিষয়ে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
শনিবার কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করার পর রোববার তার স্বাস্থ্য সংক্রান্ত সকল কাগজপত্র পরীক্ষা করে মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন। তিনি বলেন,
সিদ্ধান্ত নিয়েছেন যে ওনার পুনরায় না বসা পর্যন্ত আগে যেগুলো আছে এগুলোই চলবে। তার উনি সুবিধাজনক সময়ে ওনার শরীরের পূর্ণাঙ্গ ইতিহাস বা পরীক্ষা নিরীক্ষা আবার করা হবে।
তিনি আরো জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অসুস্থ খালেদা জিয়ার চিকিৎসার জন্য 5 সদস্যের বোর্ড পুনর্গঠন করা হয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতীয় সেনা সূত্রের খবর, পাকিস্তানের মদতপুষ্ট 250 জন জঙ্গি সীমান্ত সংলগ্ন এলাকায় লুকিয়ে রয়েছে। তারা সুযোগ বুঝে ভারতে ঢোকার ছক কষছে। কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
সেনা সূত্রে খবর, প্রায় 250 জন পাক মদতপুষ্ট জঙ্গি সীমান্ত লাগোয়া অঞ্চলে লুকিয়ে রয়েছে। সুযোগ বুঝে ভারতে ঢোকার ছক কষছে তারা। তবে আপাতত নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনার কড়া পাহারায় এদেশে অনুপ্রবেশ সুযোগ পাচ্ছে না তারা। ভারতীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল এ কে ভাট সাংবাদিকদের বলেছেন, পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন টেরার লঞ্চ প্যাডে অপেক্ষা করছে প্রায় 250 জন জঙ্গি। তবে আমাদের সেনা তাদের রুখে দেওয়ার জন্য তৈরি। সামনের 2-1 মাসের মধ্যে তুষারপাত শুরু হবে, সেই সময় দৃশ্যমানতা কম থাকে, আর সেই সুযোগ কাজে লাগিয়ে জঙ্গিরা এদেশে ঢোকার ছক কষছে। সেনার প্রতিটি জওয়ানকে সতর্ক করা হয়েছে, জঙ্গিদের কাজ এত সহজ হবে না। সীমান্ত লাগোয়া অঞ্চলে এই মুহূর্তে প্রায় 300 জঙ্গি নাশকতার ছক কষছে বলে সেনা সূত্রের খবর। তাদের ধরপাকড়ের জন্য ভারতীয় সেনা দিনরাত তল্লাশি চালাচ্ছে বলেও জানিয়েছেন ভাট। ইতিমধ্যে সিআরপিও জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে একটি একাধিক মিটিংও করেছে ভারতীয় সেনা। সীমান্ত লাগোয়া অঞ্চলে জঙ্গিদের কার্যকলাপ নিয়ে সতর্ক করা হয়েছে স্থানীয় প্রশাসনকেও। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কলকাতার অনতি দূরে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে একটি বেআইনি বাজির কারখানা আগুনে লেগে পুড়ে ছাই হয়ে গেছে। এ রাজ্যে পরপর ছোট বড় আগুন লেগেই চলেছে, কখনো খাস কলকাতায়, কখনো আশেপাশের অঞ্চলে। এ বিষয়ে কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
আজকের আগুনে কারো মৃত্যু না হলেও 8 কর্মী আহত হয়েছেন, 3 আঘাত গুরুতর। হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। কাছাকাছি কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘনবসতি এলাকায় এই বাজির কারখানা বন্ধ করার জন্য ওখানকার বাসিন্দারা দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেননি বলে অভিযোগ। 2 আগে এই কারখানাতেই একটি বিস্ফোরণ হয়। গত বছর কাছেই আরেকটি বাজি কারখানায় বিস্ফোরণে একজন প্রাণ হারান। আজ রবিবার ছুটির দিনে দুপুরে হঠাৎই 3 বিস্ফোরণের শব্দের পর দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এলাকাবাসীরা আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন। দমকলের 2 ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নেবায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ক্ষুব্ধ বাসিন্দারা তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান। পুলিশ কারখানার মালিককে গ্রেপ্তার করেছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
হাইতির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, শনিবার হাইতিতে 5.9 মাত্রার এক ভূমিকম্পে অন্তত 11 জন নিহত হয়, আহত হয় 135 জন। রবিবার সকালে হাইতির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ভূমিকম্পে বাড়িঘর এবং একটি হাসপাতাল ধ্বংস হয়ে যায়, হাইতির সর্বত্র ভূমিকম্প অনুভূত হয়। ইন্দোনেশিয়ায় খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন পালু শহরে গির্জাগুলোতে সান্ত্বনা খুঁজছেন। গত সপ্তাহে ইন্দোনেশিয়ার সুলাওয়েসিতে যে মারাত্মক ভূমিকম্প ও তারপর সুনামি আঘাত হানে, তাতে পালুতে সবচাইতে বেশি ক্ষতি হয়। ভূমিকম্প ও সুনামিতে 1649 জন প্রাণ হারায়, গুরুতরভাবে আহত হয় প্রায় 2500 মানুষ। ইন্দোনেশিয়া হচ্ছে বিশ্বের সবচাইতে জনবহুল মুসলিম দেশ, কিন্তু এই দ্বীপপুঞ্জের সর্বত্র খ্রিস্টান সম্প্রদায় রয়েছে। বিশ্ব সংবাদ আপাতত শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আপনারা, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। এই সবেই শেখ নাসরিন কুইনের উপস্থাপনায় বিশ্ব সংবাদে আপনারা শুনেছেন যে যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে ব্রেট ক্যাভানো শপথ নিয়েছেন। সেনেটের 50-48 ভোটে তিনি এই মনোনয়ন লাভ করেন। তাঁর নিয়োগ এবং এর নানান দিক নিয়ে বিশ্লেষণ জানতে যুক্তরাষ্ট্রের টেক্সাস সাদার্ন ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর সেলিনা আহমেদের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেন সহকর্মী তাওহিদুল ইসলাম।
অনেক আলোচনা, সমালোচনা, বিতর্ক ও তদন্তের পর যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে শপথ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থী ব্রেট ক্যাভানো। যুক্তরাষ্ট্রের সিনেট ক্যাভানোর মনোনয়ন 50-48 ভোটে অনুমোদন করেন। তার এই মনোনয়ন নিয়ে এখন আমরা শুনব ডক্টর সেলিনা আহমেদের বিশ্লেষণ। তিনি টেক্সাস সাদার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ডক্টর সেলিনা আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। শুরুতে আপনার কাছ থেকে জানতে চাই, ব্রেট ক্যাভানোর শপথ গ্রহণকে আপনি কিভাবে দেখছেন?
আমি তার শপথ গ্রহণকে আরো মুক্ত মন নিয়ে দেখতে পারতাম যদি না আমি কংগ্রেশনাল হিয়ারিং এর সেকেন্ড পার্টটা, ডক্টর ফোর্ড এর পরবর্তীতে যে সেশনটা হলো সেটা যদি না দেখতাম। সেখানে আমাকে একটা জিনিসই বিচলিত করেছে যে সেক্সুয়াল অ্যাসল্ট এর পার্টটা ছাড়াও যে ওনার সুপ্রিম কোর্ট জাজ হওয়ার মতো টেম্পারামেন্টটা আমি দেখতে পাইনি। আমার মনে হয়েছে যে একটা কোর্টের যে জাজ হবে জাস্টিস, তাকে অনেক সহনশীলতা, অনেক ধৈর্য, অনেক নম্র এবং উত্তেজিত না হওয়া, সেই কোয়ালিটিগুলো আমি দেখতে পাইনি। সেটা আমাকে বিচলিত করেছে প্রথম দিক থেকে। আর মনোনয়ন যে হবে এটা বোঝাই যাচ্ছিল, এটা হবেই আর কি, যেটুকু এফবিআই ইনভেস্টিগেশন হয়েছে সেটা ইনসাফিসিয়েন্ট। তো সুতরাং আমি খুবই দুঃখিত, বিচলিত, এবং পরবর্তীতে কি হবে, এই মনোনয়ন তো হলো দীর্ঘদিনের, সেখানে আমরা কি মেসেজটা আমাদের ইয়ুথ জেনারেশন, মেল ফিমেল বোথ, আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম, নতুন প্রজন্মের কাছে আমরা কি প্রমাণ করলাম, সেটা নিয়ে আমি বিচলিত। আমাদের সময় হয়তো এখন শেষ, কিন্তু আমরা পৃথিবীটাকে কাদের হাতে রেখে যাচ্ছি, তারা কি শিখলো এই মনোনয়ন থেকে, সেটাই আমাকে বিচলিত করে।
তার শপথ গ্রহণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের 9 জন বিচারকের সুপ্রিম কোর্টেও রক্ষণশীলরা সংখ্যাগরিষ্ঠতা পেল, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে। আপনি কি মনে করেন আসলেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিকভাবে বিজয় অর্জন করল?
এই গত এক সপ্তাহে ওনার প্রেসিডেন্সিতে তিনটে জিনিস পরপর যেটা হয়েছে, কিছুটা উনি দাবিদার, যেভাবেই হোক, সাময়িকভাবে হোক, কিছুটা জয়ের দাবিদার তো রাখেন। তিনটে পরপর জিনিস, সুপ্রিম কোর্টের মনোনয়ন, তারপরে নাফটা, তারপর স্টক মার্কেট, সবকিছু মিলিয়ে তো কিছুটা দাবিদার রাখেন, কিন্তু ওনারা যে পথ ধরেছেন সেখানে এই এটাই যে আউটকাম হবে এটা অবধারিত ছিল।
ব্রেট ক্যাভানো 114তম বিচারক হিসেবে সুপ্রিম কোর্টে যোগ দিলেন। সব মিলিয়ে আপনি কি মনে করেন তার এই নিয়োগ মধ্যবর্তী নির্বাচনে প্রভাব ফেলবে?
30 দিনের মধ্যে হলো মিডটার্ম ইলেকশন, সেখানে আমরা যদি এখনো সময় আছে, যতটুকু আমরা যদি উদ্বুদ্ধ করতে পারি ডেমোক্রেটিক বেসকে, তাহলে কিন্তু মিডটার্ম ইলেকশনের রিপাবলিকান পার্টি নাও জয়লাভ করতে পারে। কিন্তু সেটাই হলো যে মানুষ অনেক সময় মাইন্ডসেটের ব্যাপার আছে আর কি, যে আমরা চিন্তা করে দেখলাম যে আমরা ইলেকশনে জয় করবো বা মিডটার্ম ইলেকশনের জন্য আমরা উদ্বুদ্ধ করি, কিন্তু এখন ফার্স্টেড হয়ে কেউ যদি ভোটে ইলেকশনের ভোটই দিতে না যায় তাহলে তো আমরা ওই ধরনের আউটকামটা আশা করতে পারি না। কিন্তু আমি হোপফুল যে আমরা ডেমোক্রেটিক গ্রেড যেটা আছে তাদেরকে উদ্বুদ্ধ করতে পারবো আরো ভোট দেওয়ার জন্য, এবং তাতে করে যদি আমরা কংগ্রেশনাল মিটার্ম ইলেকশনে জয়লাভ করতে পারি তাহলে কিছুটা আশাবাদিত হবে আর কি। এটা তো আপস অ্যান্ড ডাউন আছে, কখনো রিপাবলিকান পার্টি আসছে কখনো ডেমোক্রেটিক পার্টি আসছে, কিন্তু এবার রিপাবলিকান পার্টি এসে একদম যেন আমাদের এই দেশের ডেমোক্রেটিক পাওয়ারের মধ্যে উদ্বুদ্ধ হতে হবে, ভোট দিতে হবে, ইলেকশন করতে হবে, তারপর আমাদের যেটা করণীয় সেটা ধাপে ধাপে করতে হবে, কিন্তু ইট উইল টেক টাইম। কিন্তু প্রথম জিনিসটাই হলো যে ইলেকশনে ভোট দিতে যাওয়া, আগামী 25 দিন খুব ক্রুশিয়াল টাইম।
আমরা দেখলাম তার বিরুদ্ধে যৌন অসদ আচরণের অভিযোগ উঠেছে এবং আমরা দেখেছি একজন তার বিরুদ্ধে সাক্ষ্যও দিয়েছেন, সব মিলিয়ে তারপরও দেখলাম আমরা 50 জন সিনেটর তার পক্ষে ভোট দিয়েছেন, 48 জন বিপক্ষে। এইসব অভিযোগকে মাথায় রেখে কি সিনেটররা ভোট দিয়েছেন বলে আপনি মনে করেন, নাকি শুধু দলীয় পরিচয়ই দলের প্রেসিডেন্ট মনোনয়ন দিয়েছে সে কারণে ভোট দিয়েছে? সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সিনেটররা কোন বিষয়টি বিবেচনা করেছে বলে আপনি মনে করেন?
আমার আমি দেখি যে আমেরিকা ফার্স্টের জায়গায় রিপাবলিকান পার্টি ফার্স্ট, দ্যাটস হাউ আই সি ইট। কিন্তু আমরা সবাই ভুলে যাচ্ছি যে আমরা দেশ থেকে কিসের হাতে কার হাতে তুলে দিচ্ছি, দ্যাটস ইট হার্টস মি। আমি মনে করি যে আমেরিকা ফার্স্ট হিসাবে দেখেনি, দলীয় প্রভাবটাকে বিস্তার করা এবং রাখাটাকেই সংরক্ষণ করার ক্ষেত্রেই ভোট দেওয়া হয়েছে, এটা দেখাই যাচ্ছে।
আমরা দেখলাম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে মনোনয়ন দেওয়ার পর থেকে বিভিন্ন সংগঠন তার বিরুদ্ধে বিক্ষোভ করেছে এবং সেই বিক্ষোভগুলোতে নারীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সবকিছু মিলিয়ে আপনার বিশ্লেষণ কি, আমেরিকায় নারী স্বাধীনতা নারী অধিকার ঠিক কোন পর্যায়ে রয়েছে?
নারী অধিকার আর নারী স্বাধীনতা জিনিসটা তো আপনি এক একজন এক একভাবে বিশ্লেষণ করছে। আমি মনে করি যে নারীর সত্তা, নারী এখনো এই দেশে মাইনরিটি, উইমেন্স রাইট ইজ হিউম্যান রাইট, সেটাকে এখনো দেখা হচ্ছে না এই দেশে বা পৃথিবীর কোথাও।
সবশেষে আপনার কাছ থেকে জানতে চাই যে আমেরিকার বিচার ব্যবস্থা নিয়ে মানুষের মধ্যে যে উচ্চ একটি ধারণা রয়েছে, এমন একজন বিচারকের নিয়োগের পরে সে ধারণায় কি কোনো ধরনের খামতি হবে বলে আপনি মনে করেন?
আমি তো মনে করি কিছু রকম নিয়োগ পূর্ণ হয়েছে, কিন্তু যদি না জাস্টিস ডিপার্টমেন্ট আর যারা জাজ আছেন, জাস্টিস আছেন, তারা ডেমোক্রেট এবং রিপাবলিকান হিসেবে না দেখে সবাইকে আমেরিকান হিসেবে দেখেন, সেটা আমি আশাবাদী থাকব, কিন্তু ঘুম যে ধরেনি আমি তা বলতে পারবো না, সময়ের হাতে ছেড়ে দিতে হবে।
ডক্টর সেলিনা আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও।
ইতিমধ্যে যুক্তরাষ্ট্রেই সর্বদক্ষিণ প্রান্ত ফ্লোরিডা থেকে একেবারে পশ্চিম প্রান্তবর্তী ক্যালিফোর্নিয়া পর্যন্ত কংগ্রেসের সদস্য পদের নির্বাচনে প্রার্থীরা এবারকার মধ্যমেয়াদী নির্বাচনে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে প্রচার অভিযান চালাচ্ছেন। তারা মনে করছেন যে সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে গুলি চালনার ঘটনার পরিপ্রেক্ষিতে কঠোর আগ্নেয়াস্ত্র আইনের পক্ষে ক্রমবর্ধমান সমর্থন তাদের এই ভোট জয়লাভে হয়তোবা মদদ যোগাতে পারে। বর্তমান নির্বাচনের সময় ভোটদাতাদের পরিবর্তনশীল মনোভাবের উপর এই রিপোর্টটি পাঠিয়েছেন মাসুদ ফারিবার এবং বঙ্গানুবাদ শোনাচ্ছেন আনিসা আহমেদ।
যুক্তরাষ্ট্রের ওক্লাহোমা অঙ্গরাজ্যের সাবেক পুলিশ কর্মকর্তা ডায়ানা মুলার এখন একটা নতুন কাজে নিমগ্ন রয়েছেন। তিনি প্রতিযোগী বন্দুকবাজ হিসেবে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অধিকার চান। তিনি মনে করেন,
It's our foundation, it's our core. It's probably what's kept us from being invaded for 240 years.
তিনি বলেন, এটাই হচ্ছে আমাদের মূল, আমাদের আসল দিক। এটাই আমাদেরকে 240 বছর ধরে বাঁচিয়ে রেখেছে কারো অধীনস্থ হওয়া থেকে। 22 বছর ধরে পুলিশের চাকরি করে মুলার এই ডিসি প্রকল্পটি চালু করেন, যা কিনা নারীদের জন্য আগ্নেয়াস্ত্র অধিকার বিষয়ক সংগঠন। তিনি বলেন যে এই ধরনের ধারণা যে বন্দুকের মালিকরা তাদের শিশুদের চাইতে বন্দুকের প্রতি বেশি যত্নবান হন, সেটা সত্যের অপলাপ মাত্র।
We are advocates of safety, firearms safety, firearms education.
ডায়না মুলার, যিনি জাতীয় রাইফেলস অ্যাসোসিয়েশনের শুটিং চ্যাম্পিয়ন, তিনি বলেন, আমরা নিরাপত্তার, আগ্নেয়াস্ত্রর নিরাপত্তার, আগ্নেয়াস্ত্র বিষয়ক শিক্ষার পক্ষের মানুষ, আর আমরা মনে করি আইন করে নয়, শিক্ষার মাধ্যমে আমরা আমাদের দেশকে আরও নিরাপদ করে তুলতে পারি। তবে আরও কঠোর আইনের সমর্থকরা বিষয় নিয়ে ভাবছেন যে যারা বন্দুকের অধিকার নিয়ে কথা বলেন, কেন তারা তাহলে এমন কিছু সাধারণ আইনের বিরোধিতা করেন যারা পারিবারিকভাবে আইন লঙ্ঘনকারী, মানসিক দিক দিয়ে অসুস্থ ব্যক্তিবিশেষ এবং যারা জনগণকে আক্রমণ করে গুলি চালায়, যেমন এই বছরের গোড়ার দিকে ফ্লোরিডার পার্কল্যান্ডে, তাদেরকে বাধা দিতে সমর্থ হবে। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের পক্ষের গোষ্ঠী ব্র্যাডি ক্যাম্পেইনের এভরি গার্ডিনার বলছেন,
So what we need to do is pass better legislation to keep guns out of the hands of dangerous people.
তিনি বলেন, সুতরাং আমাদের যা দরকার তা হলো বিপজ্জনক লোকজনের নাগালের বাইরে যাতে আগ্নেয়াস্ত্র থাকে সে ব্যাপারে উন্নত আইন পাশ করা। পার্কল্যান্ডের গুলিচালনার সন্দেহভাজন ব্যক্তি নিকোলাস ক্রুজের মতো লোকেরা আবার আইনত রাইফেল কেনে। ক্রুজ 17 জনকে হত্যা করেছিল। পার্কল্যান্ডের ছাত্রছাত্রীরা একদিকে যেমন আগ্নেয়াস্ত্র বহন সংক্রান্ত আইনে পরিবর্তন চাইছে, ঠিক তেমনি কোনো কোনো ডেমোক্রেট আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের ব্যাপারটিকে নির্বাচনী প্রচার অভিযানের বিষয় করে তুলেছেন। ডেমোক্রেটিক দল থেকে কংগ্রেস সদস্য প্রার্থী জেনিফার ওয়েক্সটন বলছেন,
Gun violence was one of the things that prompted me to run for office in the first place.
তিনি বলেন, আগ্নেয়াস্ত্র বিষয়ক সহিংসতাই আমাকে প্রধানত এই পদের জন্য প্রতিদ্বন্দ্বী হতে অনুপ্রেরণা জুগিয়েছে। একজন উকিল হিসেবে আমি সরাসরি জেনেছি এই বন্দুক সহিংসতার কথা এবং এর শিকার যারা হন তাঁদের কথা। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় রিপাবলিকানরা জিনিসটি পিছিয়ে নিতে চাইছে এবং ডেমোক্রেটদের আগ্নেয়াস্ত্র বিরোধী এবং সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিরোধী বলে চিহ্নিত করছে। ট্রাম্প বলেন, আপনারা সাবধানে থাকবেন কারণ ওরা আপনাদের সেকেন্ড অ্যামেন্ডমেন্ট কেড়ে নিতে চাইছে, এটা নিয়ে তারা বিশাল আন্দোলন করছে। একটি সাম্প্রতিক জরিপে জানা গেছে যে অধিকাংশ আমেরিকানই চায় যে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন আরও কঠোর হোক। এনবিসি এবং ওয়াল স্ট্রিট জার্নালের একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে যে মধ্যমেয়াদী নির্বাচনে 25% ভোটদাতার জন্য বন্দুক হচ্ছে একটি খুব বড় বিষয়।
ঢাকা এবং ইসলামাবাদের মধ্যেকার সম্পর্কে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা। সংবাদ মাধ্যমে কেউ কেউ মনে করছেন, বিশেষ করে নতুন হাই কমিশনার সাকলাইন সাইদার নিয়োগকে স্বাগত না জানানোর কারণে পাকিস্তান এখন বেশ কিছুটা হতাশ। গত ফেব্রুয়ারি থেকে ঢাকায় পাকিস্তানের কোনো হাই কমিশনার নেই, জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
গত ফেব্রুয়ারি থেকে ঢাকায় পাকিস্তানের কোনো হাইকমিশনার নেই। পাকিস্তান চাচ্ছিল পেশাদার কূটনীতিক সাকলাইন সৈয়দাকে রফিকুজ্জামান সিদ্দিকির স্থলাভিষিক্ত করতে। সেই অনুযায়ী তারা অ্যাগ্রিমোর জন্য কূটনীতিক ফরমালিটিজও সম্পন্ন করে। ওয়াকেফ হল কূটনীতিকরা বলছেন, সাধারণত কোনো স্বাগতিক দেশ এক মাসের মধ্যে সাড়া দিয়ে থাকে। যেহেতু বাংলাদেশ এ নিয়ে কোনো কারণ ব্যাখ্যা করেনি, সেই জন্য ধরে নেওয়া যায় সাকলাইন সৈয়দার নিয়োগকে স্বাগত জানাতে চাচ্ছে না। ঢাকার বিদেশ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে ঢাকায় পাকিস্তানের সাবেক কূটনীতিক রফিকুজ্জামান সিদ্দিকি সংবাদ মাধ্যমকে বলেছেন, একাধিকবার কূটনীতিক নোট বরবাল পাঠানো হয়েছে, কোনোটারই জবাব দেয়নি বাংলাদেশ। এ থেকে স্পষ্ট বাংলাদেশ দুদেশের সম্পর্ক স্বাভাবিক করতে চাচ্ছে না। নিকট অতীতে 2 বছর আগে বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশের কূটনীতিকদের বিভিন্ন অভিযোগে বহিষ্কার করেছিল। উল্লেখ্য যে 1974 সনে লাহোরে ইসলামী সম্মেলন সংস্থার শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধুর যোগদানের মধ্য দিয়ে ঢাকা ইসলামাবাদ সম্পর্কের সূচনা হয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে বায়ু দূষণের মাত্রার ক্রমাগত অবনতিতে উদ্বেগ প্রকাশ করছেন পরিবেশবাদীরা। ঢাকায় আয়োজিত এক মানববন্ধনে প্রতিবেশবাদীরা বলছেন যে প্রায় 2 কোটি মানুষ অধ্যুষিত ঢাকা নগরীতে পরিবেশের এই ক্রম অবনতির কারণে তা বৃহৎ জনস্বাস্থ্য সমস্যা হিসেবে উদ্ভাবিত হচ্ছে। রিপোর্ট পাঠিয়েছেন এর ওপর ঢাকা থেকে জহুরুল আলম।
বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ু দূষণের মাত্রার ক্রমাগত অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবাদীরা। টেক্সট ঢাকায় আয়োজিত এক মানববন্ধনে পরিবেশবাদীরা বলেছেন, প্রায় 2 কোটি মানুষ অধ্যুষিত ঢাকা শহরে পরিবেশের এই ক্রমাবনতির কারণে তা বৃহৎ জনস্বাস্থ্য সমস্যা হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। দেশে শুষ্ক মৌসুম শুরু হওয়ায় ঢাকার বায়ু দূষণ পরিস্থিতি চরম আকার ধারণ করার আশঙ্কা প্রকাশ করে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পরিকল্পনা গ্রহণের মাধ্যমে বায়ু দূষণের অবারিত বিস্তার রোধ করার পরামর্শ দিয়েছেন। চলতি 2018 সালের মে মাসে প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বায়ু দূষণে সারা বিশ্বের মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়। অপর এক প্রতিবেদনে বিশ্বব্যাংক বলেছে, 2015 সালে বাংলাদেশে পরিবেশ দূষণের কারণে 2,34,000 মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে 80,000 জন মারা গেছেন শহর এলাকায়। পরিবেশ দূষণের কারণে বিশ্বে গড় মৃত্যুর হার যেখানে 16%, সেখানে বাংলাদেশের পরিমাণ 28%। এর ফলে বাংলাদেশের অর্থনীতি সহ বিভিন্ন খাতের ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্য। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলেছেন বেসরকারি সংগঠন পরিবেশ বাঁচাও আন্দোলন পবার চেয়ারম্যান আবু নাসের খান। তিনি বলেন,
শুষ্ক মৌসুমে ঢাকা মহানগরীতে ধুলাদূষণের প্রকোপ অত্যন্ত বেড়ে যায়। এই মৌসুমেই হাজার হাজার ইট বাটা, ইট প্রস্তুত ও পুরানোর পাশাপাশি মহানগরীতে অপরিকল্পিতভাবে গ্যাস, বিদ্যুৎ, পানি, ড্রেনেজ এবং রাস্তাঘাট উন্নয়ন, মেরামত ও সংস্কার কার্যক্রমের আওতায় রাস্তাঘাট খোরাখুরির পরিমাণ বৃদ্ধি পায়। দোকান পাট ও গৃহস্থালির আবর্জনা ইত্যাদি ফেলে রাখা হয়। পাকা ভবন নির্মাণের সময় মাটি, বালু, ইট সহ অন্যান্য নির্মাণ সামগ্রী রাস্তার পথে রাখা হয়। পুরাতন ভবন ভাঙ্গা, মেশিনে ইট ভাঙ্গা, যানবাহনের কালো ধোয়া, শিল্প প্রতিষ্ঠানের ধোয়া ইত্যাদি ধুলাদূষণের অন্যতম প্রধান উৎস। মহানগরীর চারপাশে ইটগুলা, ইটের পাটাগুলো এখনো চালু হয় নাই, তাতেই শুষ্ক মৌসুমের কাজ শুরু হয়নি। এই বর্তমানে ধুলাদূষণের প্রকোপ কিন্তু থেমে নেই, বরং আরো বাড়তে। ধুলাদূষণে অস্বাভাবিকভাবে বেড়েছে ধুলাদূষণ জনিত রোগ ব্যাধির প্রকোপ। রাস্তার পাশে দোকানের খাবার ধুলায় বিষাক্ত হচ্ছে প্রতিনিয়ত। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে রোগ জীবাণু মিশ্রিত ধুলা ফুসফুসে প্রবেশ করে সর্দি, কাশি, ফুসফুস ক্যান্সার, ব্রঙ্কাইটিস, শ্বাসজনিত কষ্ট, হাঁপানি, যক্ষা, অ্যালার্জি, চোখ জ্বালা, মাথা ব্যথা, বমি ভাব, চর্মরোগ সহ নানান জটিল রোগের সৃষ্টি করছে। শিশু, গর্ভবতী নারী, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় ধুলাদূষণের ফলে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য একটি মারাত্মক হুমকি হিসেবে দেখা দিচ্ছে এই ধুলাদূষণ। ধুলাদূষণের কারণে ঘর বাড়ি, আসবাবপত্র, কাপড় চোপড় ধুলা জমে, যেখানে প্রতিদিন নগর জীবনকে নোংরা করছে। তা পরিচ্ছন্ন রাখতে নগরবাসীকে নষ্ট করতে হচ্ছে হাজার হাজার শ্রমঘণ্টা, বিপুল পরিমাণ পানি এবং ডিটারজেন্ট। আর এসব ডিটারজেন্টের পরবর্তী গন্তব্য হচ্ছে নদী, লেক, জলাধার, যা জলজ প্রাণী সহ সামগ্রিক জীব বৈচিত্র্যের জন্য ক্ষতিকর।
আমরা তাহলে পরিবেশ দূষণের এই বেড়াজাল থেকে কিভাবে মুক্তি পেতে পারি?
এই ধুলাদূষণ থেকে যদি মুক্তি পাইতে চাই, প্রথমে হলো পরিষেবার জন্য যেগুলো বললাম, রাস্তাঘাট মেরামত, এই সমস্ত করার সময় যে খননকৃত যে মাটি ও অন্যান্য সামগ্রী রাস্তায় ফেলে না রেখে দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে এবং রাস্তাটাও খুব দ্রুত মেরামত করতে হবে। এ কাজে ব্যর্থ হলে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। পরিষেবা প্রদানকারী সংস্থা সমূহের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে সকল পরিষেবার কার্যক্রম জন্য রাস্তা নির্ধারিত সময় খনন করা খুবই জরুরি। রাস্তাঘাট ও ফুটপাথ নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন ও মেরামত করা প্রয়োজন। ভবন নির্মাণ ও মেরামত বা অন্য কোনো অবকাঠামো নির্মাণের সময় ফুটপাথ বা রাস্তার উপর বা রাস্তার পাশে খোলা জায়গায় রাখা যাবে না। ধুলা সৃষ্টি করে এমন কোন সামগ্রী যেমন বালু, মাটি, ইট, পাথর পরিবহনের সময় সঠিকভাবে আচ্ছাদনের ব্যবস্থা করতে হবে। নানা নালা নর্দমা যেগুলো পরিষ্কার করা হয় সেগুলো আবর্জনা রাস্তার পাশে ফেলায় না রেখে দ্রুত তা সরিয়ে নিতে হবে। সকল আবর্জনা যথাযথ স্থানে ফেলা, সিটি কর্পোরেশন কর্তৃক আবর্জনা সংগ্রহ ও পরিবহনের সময় সতর্কতার সাথে এটা করতে হবে। যানবাহনের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও উন্নত মানের জ্বালানি আমদানির ব্যবস্থা করতে হবে। প্রস্তুতে আধুনিক প্রযুক্তি ও লো সালফার যুক্ত কয়লা ব্যবহার করতে হবে। কলকারখানা বায়ু দূষণের নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, এটা পরিবেশ অধিদপ্তর অবশ্যই করতে হবে। ধুলা দূষণ নিয়ন্ত্রণে বিদ্যমান আইনসমূহ বাস্তবায়ন ও সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে তাদের উপর আইনানুক দায়িত্ব যেগুলা আছে সেগুলো আন্তরিকতা, নিষ্ঠা ও সততা ও স্বচ্ছতার সাথে পালন করতে হবে। ধুলা দূষণ ও এর ক্ষতিকর প্রভাব বিষয়ে গণসচেতনতা বৃদ্ধির জন্য সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম, সচেতন মহল আরো বেশি দায়িত্ববান হতে হবে।
পরিবেশকে পরিচ্ছন্ন এবং সুন্দর রাখার জন্য যে সকল সরকারি সংস্থা দায়িত্বে আছে তারা যাতে তাদের কাজটা ঠিকমতো করে তার জন্য সকল স্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান আবু নাসের। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
মোবাইল ফোনের এমন একটি অ্যাপ আছে স্যাটেলাইটের ছবি ব্যবহার করে, যা কিনা বলে দিতে পারে কোন চারণভূমিতে ভালো ঘাস আছে, শুষ্ক এলাকার কোথায় পানির ব্যবস্থা রয়েছে। কেবল তাই নয়, এই অ্যাপটি বন্য প্রাণীদের এড়িয়ে চলতেও সাহায্য করে। কেনিয়ার পশুপালনকারীরা এরই মধ্যে অ্যাপটি ব্যবহার করে বেশ উপকৃত হয়েছেন। ফেইথ লাপিডাসের প্রতিবেদন থেকে বঙ্গানুবাদ শোনাচ্ছেন রোকেয়া হায়দার, তাওহিদুল ইসলাম।
কেনিয়ার বুবিসা গ্রামের আলী গোফু এবং তার সঙ্গীরা পানি রয়েছে এমন এলাকা থেকে একদল উটকে নিয়ে গোচারণ ক্যাম্পে ফিরে যান। 42 বছর বয়সী আলী গোফু তার পূর্বপুরুষের কাছে উত্তরাধিকার সূত্রে 3টি চারণভূমি পেয়েছেন, কিন্তু তিনি তার উটগুলোর দেখাশোনা করেন 21 শতকের প্রযুক্তি স্মার্টফোন অ্যাপ ব্যবহার করে, আর ওই অ্যাপটির নাম আফ্রিস্কাউট। অ্যাপটি ব্যবহার করে উপকার পাওয়া আলী গোফু আমাদের বলছিলেন,
Initially, we used to travel a lot by ourselves looking for pasture, but from February this year,
প্রাথমিকভাবে আমরা চারণভূমি খুঁজতে অনেক দূর দূরান্তে যেতাম, কিন্তু এই বছরের ফেব্রুয়ারি থেকে আমরা আফ্রিস্কট সম্পর্কে জানতে শুরু করি। আমাদের মধ্যে এমন কয়েকজন রয়েছেন যারা জানেন কিভাবে অ্যাপটি ব্যবহার করতে হয় এবং ওই তথ্যগুলো আমাদেরকে সাহায্য করছে। এখন আমরা অনেক কষ্ট করা ছাড়াই চারণভূমি পেতে পারি। এখন আমরা জলাধার থেকে আসছি এবং বাড়ি ফিরছি, কারণ আমরা জানি কোথায় ভালো চারণভূমি রয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা প্রজেক্ট কনসার্ন ইন্টারন্যাশনাল আফ্রিস্কাউট নামের এই অ্যাপটি ডিজাইন করেছে। এই সংস্থার হিসাব অনুযায়ী আফ্রিকার 22 কোটি 50 লাখ পশু যারা পালন করে থাকেন, প্রতি বছর গড়ে তাদের গবাদি পশুর 1/4 হারান, অর্থাৎ মারা যায়। অ্যাপটি সরাসরি সমৃদ্ধ চারণভূমি ও পানি কোথায় রয়েছে সেটার খোঁজ করতে এবং তা পেতে সাহায্য করে এবং মাংসাশী প্রাণী এবং অন্যান্য অনেক বিপদ থেকে তাদের দূরে থাকতে সাহায্য করে। অ্যাপটি ব্যবহার করে উপকার পাওয়া গালগালো শেডো বলছিলেন,
কোথায় ভালো চারণভূমি রয়েছে, কোথায় পানি খুঁজে পাওয়া যাবে এবং কোথায় কোনো রোগ নেই আমরা তা জানতে সক্ষম।
হ্যাঁ, চারণভূমি জমি নিয়ে প্রতিযোগিতার কারণে কখনো কখনো কোনো কোনো সম্প্রদায়গুলোর মধ্যে সংঘর্ষ হয়, কিন্তু চাষিরা 6 মাস আগে এই অ্যাপটি ব্যবহার শুরু করার পরে সহিংসতা কিন্তু উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং ইতিবাচক সহযোগিতাও বেড়ে গেছে। তারা একটি চারণভূমি কমিটিও গঠন করেছে যারা 1 বছরের জন্য চারণভূমির পরিকল্পনা তৈরি করেছে। মাসাল গ্রামের প্রবীণরা এই অ্যাপটি ব্যবহার করে চারণভূমির জমির স্থায়ী বন্দোবস্ত করে দেন এবং কমিউনিটির জন্য একটি চারণভূমিও চালু করেছেন। পিসিআইয়ের কর্মকর্তা ব্রেন্ডা ওয়ান্ডেরা বললেন, পরিকল্পিত চারণভূমির বিষয়ে সবার আগ্রহ বেড়ে যাচ্ছে এবং সেই কারণে তা জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতেও সাহায্য করছে। আফ্রিস্কাউট অ্যাপের কেনিয়ার জাতীয় প্রতিনিধি ব্রেন্ডা ওয়ান্ডেরা বললেন, অতএব আফ্রিস্কাউট অ্যাপ্লিকেশনের মাধ্যমে পশুপালনকারীরা দূরের চারণভূমিগুলোর অবস্থা কেমন তা দেখতে পান। এর ফলে তারা পশুগুলোকে এমন ভূমিতে স্থানান্তর করতে পারেন যেখানে আবার যথেষ্ট পরিমাণে ঘাস জন্মেছে এবং যেখানে ঘাস কম সেই স্থান এড়িয়ে চলতে পারে। এই এড়িয়ে চলার মাধ্যমে তারা যে স্থানকে ঘাস কম বলে বেছে নিচ্ছেন সেখানে ঘাস জন্মানোরও সময় দেন। জমিতে ঘাস জন্মানোর পর তারা অ্যাফ্রি স্কাউটের মাধ্যমে সেই সব খবরাখবর পেয়ে যান। এইভাবে তারা জলবায়ু পরিবর্তনের প্রভাবও কমাতে বেশ বিশেষ অবদান রাখছে।
পিসিআই ইথিওপিয়া ও তানজানিয়ায় এই অ্যাফ্রি স্কাউট চালু করেছে এবং প্রাথমিক ফলাফল ইতিবাচক।
জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হচ্ছে যে সারা বিশ্ব জুড়ে প্রায় অর্ধেকেরও বেশি সংখ্যক কিশোর বয়সী শিক্ষার্থী যাদের বয়সীমা 13-15 বছরের মধ্যে, তারা এক ধরনের সহিংসতার, এক ধরনের ভায়োলেন্সের শিকার হচ্ছে। আজকের যুব সংবাদে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতার রিপোর্ট থেকে এর বঙ্গানুবাদ আপনাদের শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।
জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে সারা বিশ্বজুড়ে প্রায় অর্ধেকেরও বেশি শিক্ষার্থী যাদের বয়স 13-15 বছর তারা স্কুলে বেশ কিছু ধরনের সহিংসতার শিকার হয়, অর্থাৎ তাদেরকে নানাভাবে ভীতি প্রদর্শন করা হয় অথবা উত্ত্যক্ত করা হয়। জাতিসংঘের শিশু সংস্থা অর্থাৎ ইউনিসেফ দ্বারা প্রকাশিত এই রিপোর্টটিতে সারা বিশ্বজুড়ে 15 কোটি শিক্ষার্থীদের কথা বলা হয়েছে। এই 13-15 বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে প্রধানত যারা শারীরিকভাবে মারামারি করার সঙ্গে যুক্ত ছিল তারাও ছিল। এছাড়াও স্কুলে যেসব শিক্ষার্থীরা বিভিন্নভাবে উত্তক্ত হয়েছে তাদেরকেও ধরা হয়েছিল। এই প্রতিবেদনটি জানিয়েছে যে সারা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ শিক্ষার্থীদের জন্য স্কুলগুলির পরিবেশ শিক্ষা বিস্তার বৃদ্ধি করার জন্য একেবারেই নিরাপদ স্থান নয়, বরঞ্চ তারা এই বিপদসংকুল পরিবেশে যেন ভয় ভয়ে পড়াশুনো করছে। এই গবেষণার কিছু তথ্য ইউনিসেফ থেকে সংগ্রহ করা হয়েছিল আর কিছু দেশের উপর তথ্য সেই দেশের সরকার বা অন্যান্য সংস্থা থেকে পাওয়া গিয়েছিল। স্কুলগুলি যেসব বড় সমস্যাগুলির মুখোমুখি হয়ে থাকে এই প্রতিবেদনটিতে বুলিং অর্থাৎ উত্তক্ত হওয়া এবং ভীতি প্রদর্শনের ঘটনাকে সবথেকে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। প্রতি 3 জন শিক্ষার্থীর মধ্যে অন্তত একজনের অভিযোগ হলো এই যে তাদেরকে স্কুলে উত্তক্ত করা হয়। শিল্পায়নে উন্নত দেশগুলির অনেক শিক্ষার্থী স্বীকার করেছে যে তারা অন্যান্য ছাত্রছাত্রীদের স্কুলে উত্তক্ত করেছে এবং এদের প্রত্যেকেরই বয়স হলো 13-19 বছর পর্যন্ত। ইউনিসেফ জানাচ্ছে যে কিছু বিশেষ গ্রুপের ছাত্র অনেক সময় এই বুলিংয়ের শিকার হয়। এগুলি হলো বিশেষ করে জাতিগতভাবে সংখ্যালঘু ছাত্রদের গ্রুপ অথবা প্রতিবন্ধী অথবা এলজিবিটি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছেলেমেয়েরা। যুক্তরাষ্ট্রে একটি গবেষণায় দেখা গেছে যে 30-50% তরুণ ছাত্রছাত্রী যারা সমকামী হিসেবে পরিচিত ছিল তাদেরকেও এই স্কুলে হেনস্থার শিকার হতে হয়েছে, অর্থাৎ তাদেরকে কোনোভাবে ভীতি প্রদর্শন করা হয়েছে কিংবা তাদেরকে উত্তক্ত করা হয়েছে। এই প্রতিবেদন থেকে আরও জানা গেছে যে সাধারণত ছেলেদের বেশিরভাগ ক্ষেত্রেই শারীরিকভাবে নির্যাতন করা হয় অথবা তাদের ভয় দেখানো হয়। মেয়েদের সাধারণত মানসিক বা সম্পর্ক থেকে উদ্ভূত নানান রকম পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হেনস্থা করা হয়। প্রতিবেদনটি আরও জানিয়েছে যে অনেক সময় মিথ্যা তথ্য ছড়িয়ে সামাজিক গোষ্ঠী থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটা প্রচেষ্টা চালানো হয়। ইউনিসেফ আরও জানিয়েছে যে সাইবার বুলিং শিক্ষার্থীদের জন্য আরও একটি ক্রমবর্ধমান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এগুলি সাধারণত মোবাইল ফোন, কম্পিউটার এবং অন্যান্য ধরনের নানা ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতির সাহায্যে করা হয় এবং এগুলি ইচ্ছাকৃত এবং পুনরাবৃত্তিমূলক, অর্থাৎ এই ধরনের ঘটনাগুলিকে বারবার কিন্তু রিপিট করা সম্ভব হয়। সাইবার বুলিংয়ে আক্রান্ত ব্যক্তিরা অনেক সময় মদ অথবা মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে এবং স্কুলের যে কাজ অর্থাৎ হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্টগুলি করতেও তাদের বেশ অসুবিধা হয়। রিপোর্টটি আরও জানিয়েছে যে অনেক সময় এরা আত্মহত্যার পথও বেছে নেয়। আরও জানা গেছে যে 13-15 বছর বয়সী শিক্ষার্থীদের 1/3 শারীরিক আক্রমণের সঙ্গেও জড়িত থাকে। 25টি দেশ থেকে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে জানা গেছে যে গত বছরে অন্তত 1 বার 20% মেয়ে এবং 50% ছেলে অন্যান্য ছাত্রদের দ্বারা শারীরিকভাবে আক্রান্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে কয়েকটি স্কুলে আবার শাস্তি হিসেবেও এই সহিংসতার ঘটনা ঘটতে পারে। কিছু কিছু ক্লাসে অর্থাৎ শ্রেণীকক্ষে শিক্ষক এবং অন্যান্য স্কুল কর্মকর্তারা কিন্তু এক ভীতিজনক ভয়ঙ্কর একটা শিক্ষা পরিবেশ তৈরি করে তুলতে সক্ষম হন। ইউনিসেফ আরও জানাচ্ছে যে স্কুলের শিশু শিক্ষার্থীদের প্রায় অর্ধেকেরও বেশি মানুষ এমন কিছু দেশে বাস করছে যেখানে শারীরিক শাস্তিকে কিন্তু আইন দ্বারা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়নি। এই ইউনিসেফ সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী 72 কোটি শিশু এখনও এই ধরনের শাস্তি থেকে সংরক্ষিত নয়। সশস্ত্র সংঘাত হল এই হিংসাত্মক ঘটনাগুলির আরও এক ধরনের প্রকাশ। প্রতিবেদনটি জানিয়েছে যে প্রায় 15 কোটি 80 লক্ষ অল্পবয়স্ক ছেলেমেয়েরা এই সশস্ত্র সংঘাত প্রভাবিত এলাকাগুলিতে বসবাস করছে। এইসব ছাত্রদের জন্য স্কুলের শ্রেণীগুলি তাদের নিয়মিত বাসস্থানের চেয়েও কিন্তু কম নিরাপদ নয়। জাতিসংঘ জানিয়েছে যে 2017 সালে কিছু কিছু দেশে 500-এরও বেশি শিক্ষার্থীর উপর হামলা চালানো হয়েছে এবং এর মধ্যে প্রায় 400টি ঘটনা ঘটেছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে। শুধু দক্ষিণ সুদানে 26টি আক্রমণের ঘটনা ঘটেছে এবং সিরিয়ার আরব রিপাবলিকের দিকে 67টি ঘটনার কথা জানানো হয়েছে। ইয়েমেনে কম পক্ষে 20টির মতো আক্রমণের ঘটনা ঘটেছে। ইউনিসেফ আরও বলেছে যে এর মধ্যে কিছু কিছু ঘটনা ছিল অত্যন্ত মারাত্মক। প্রতিবেদনটি আরও জানিয়েছে যে স্কুলে গোলাগুলির ঘটনা বহু জায়গায় হিংসাত্মক ঘটনার একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। 1991 সালের নভেম্বর মাস থেকে 2018 সাল অবধি স্কুলে গোলাগুলির সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 70। এই প্রত্যেকটি ঘটনায় অন্তত 2 বা বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে অন্তত পক্ষে একজনের। স্কুলের এইসব হিংসাত্মক ঘটনায় শুধু যে শারীরিক বা মানসিক ক্ষতি হচ্ছে তা নয়, অনেক ক্ষেত্রে এর ফলে অনেক অর্থনৈতিক ক্ষতিও হচ্ছে। প্রতিবেদনে সারা বিশ্ব জুড়ে অনুমান করা হয়েছে যে শিশুদের উপর সহিংসতার বিশ্বব্যাপী খরচ হলো তা প্রায় $7 লক্ষ কোটি বেশি।
শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন সংবাদ। আহসানুল হক কথা বলবেন ঢাকার বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকারের সঙ্গে।
ধন্যবাদ। খেলার খবরের প্রথমেই রয়েছে ফুটবলের খবর। বাংলাদেশের অনূর্ধ্ব-18 মেয়েদের ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হলো, শিরোপা জয় করলো শেষ পর্যন্ত। ভুটানের চাংলি মিথাং স্টেডিয়ামে রবিবারের ফাইনালে 1-0 তারা নেপালকে পরাজিত করলো এবং এর আগেও নেপালের সাথে এই টুর্নামেন্টে তারা আরেকবার মুখোমুখি হয়েছিল, সে খেলাতেও বাংলাদেশ 2-1 জয়ী হয়েছিল। এই খেলায় ফরওয়ার্ডে সিরাত জাহান স্বপ্না ফেরত আসেন, তিনি আহত থাকার কারণে আগের খেলায় ছিলেন না, যিনি এই টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা, যিনি 8টি গোল করেছেন। বাংলাদেশ দল প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি এবং 49 মিনিটের মাথায় অর্থাৎ দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই বাংলাদেশ
চমৎকার। আসান, আমাদের অভিনন্দন।
নিশ্চয়ই নিশ্চয়ই, ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে বাংলাদেশ মেয়েদের ফুটবল দলকে অভিনন্দন। বাংলাদেশের রক্ষণ ভাগের খেলোয়াড় মাসুরা পারভিন, তিনি 49 মিনিটের মাথায় তিনি গোলটি করেন এবং তার পরপরই কিন্তু নেপাল পাল্টা আক্রমণ করে 2 মিনিটের মধ্যেই একটি পাল্টা আক্রমণ করে বাংলাদেশের গোল পোস্টে হানা দিয়েছিল এবং গোলের বারে লেগে একটি বল ফেরত আসে, কিন্তু তারপরে শেষ পর্যন্ত 1-0 বাংলাদেশ এই টুর্নামেন্টের শিরোপা জয় করলো। দিলু ভাই, আপনি এই খেলা দেখেছেন, আজকের খেলা সম্পর্কে আপনার কি মনে হয়েছে?
হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, প্রায় সমশক্তির দুটি দল যোগ্যতা দ্বারা ফাইনালে উঠে এসেছিল। বাংলাদেশ প্রতিটি ম্যাচ জয় করে তারা শেষ পর্যন্ত টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে এবং আমি সবসময় বলেছিলাম যে বাংলাদেশের এই দলটা গত 2 বছর ধরে একসাথে যে অনুশীলন করছে তারই ফলটা পেল তারা এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে। এবং নেপাল ফেভারিট ভারতকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল এবং নেপালের কোচ বলেছিলেন যে আমাদের প্রতিপক্ষ হিসেবে আমরা ভুটানকে পেলে ভালো হতো, কারণ বাংলাদেশ অনেক শক্তিশালী দল, তাদের সাথে আমরা গ্রুপ ম্যাচে হেরেছি। অন্যদিকে বাংলাদেশের কোচ গোলাম রাব্বানি ছোটন কিন্তু বলেছিলেন আমরা ম্যাচ বাই ম্যাচ খেলছি, প্রতিপক্ষকে শক্তিটা যাচাই করে আমরা আমাদের পরিকল্পনা সাজাচ্ছি এবং তার সেই পরিকল্পনা সফল হয়েছে। বাংলাদেশের মেয়েরা যোগ্যতর দল হিসেবেই জিতেছে, যদিও আজকের ম্যাচটিতে সব থেকে বেশি বেগ পেতে হয়েছে বাংলাদেশের মেয়েদের, তো হুরা, মার্জিয়া, মাতিয়া, স্বপ্না, সবাই কিন্তু অপূর্ব ফুটবল খেলেছেন, বিশেষ করে 90 মিনিটে কিন্তু প্রচন্ড পরিশ্রম করতে হয়েছে। প্রথমার্ধে গোল পায়নি, দ্বিতীয়ার্ধে শুরুতেই যে গোলটা সেটাই কিন্তু ম্যাচের ভাগ্য করে দেয়। এবং বাংলাদেশ এক অভাবনীয় জয় নিয়ে তারা দেশে ফিরবে এবং কাল সকালেই কিন্তু তারা দেশে ফিরবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চ্যাম্পিয়ন ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশের সর্বোচ্চই একটা আনন্দের রেশ বয়ে যাচ্ছে এবং সবাই কিন্তু ভাবনা জানাচ্ছেন এই তরুণ নারী ফুটবলারদের।
দিলু ভাই, এই যে বাংলাদেশের সাফল্য, এটা তো আঞ্চলিক ক্ষেত্রে সাফল্য, এবং আপনি বলছেন যে যেহেতু এই মেয়েরা একসাথে অনুশীলন করেছে দীর্ঘদিন ধরে, এখন বাংলাদেশ কি এই আঞ্চলিক ফুটবলের চাইতে আরো বৃহত্তর ক্ষেত্রে তাদের এই কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারবে বলে আপনি মনে করেন যদি এশিয়া অঞ্চলে খেলা হয় এবং পরবর্তীতে বিশ্বকাপের জন্য যদি নির্বাচনী খেলা হয় সেখানে বাংলাদেশের মেয়েরা কতটা কৃতিত্ব দেখাতে পারবে?
হ্যাঁ, ঠিক তাই, কারণ বাংলাদেশ দলের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে টেকনিক্যাল ডাইরেক্টর, তিনি ইংলিশ অল এক্সমোরি, তিনি কিন্তু এই দলটার পেছনে পরিকল্পনাটা সাজাচ্ছেন এবং তিনি কিন্তু খুব কনফিডেন্ট। তিনি দলের সাথে প্রায় 1 বছরের বেশি সময় ধরে কাজ করছেন এবং তিনি কিন্তু খুবই অভিভূত এই মেয়েদের, তাদের প্রতিভা দেখে এবং তাদের খেলার ধরন দেখে। এবং সত্যি কথা বলতে কি, যে এই মেয়েদের খেলাটা দেখে বোঝা যায় যে একটা প্ল্যানিং ফুটবল তারা খেলছে, তারা যে দীর্ঘদিন একসাথে অনুশীলন করেন তার একটা ছাপ রয়েছে খেলার মধ্যে। এবং তিনি কিন্তু খুব জোর দিয়ে ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনকে অভয় দিয়েছেন যে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের কিছু মেয়েকে যদি ইউরোপে ফুটবল খেলে তাহলে অবাক হওয়ার থাকবে না, কারণ তাদের স্ট্যান্ডার্ডটা ইউরোপের নারী ফুটবলের সমতুল্য পায়। এবং বাংলাদেশ দলের ফুটবল দলের মহিলা উইংয়ের যে চেয়ারম্যান মাসুদ আক্তার কিরণ, তিনি ফিফার এক্সিকিউটিভ কমিটির মেম্বার, আর কিন্তু প্ল্যানিংটা যে বাংলাদেশ বিশ্বকাপে জায়গা করে নেবে এবং সেই প্ল্যানেই কিন্তু তারা রয়েছেন এবং তারা সর্বশক্তি নিয়ে করেছেন। যে তাদের যে কোচিং স্টাফ রয়েছেন পলিস মরিন নেতৃত্বে, যে কোচিং স্টাফ পুরো দলটাই কিন্তু বাংলাদেশ দলকে নিয়ে সেই পরিকল্পনা অনুযায়ী সাজাচ্ছেন। অনূর্ধ্ব 16, অনূর্ধ্ব 18 এবং বাংলাদেশ ন্যাশনাল টিম প্রায় একই প্লেয়াররাই কিন্তু খেলেন। 16 যারা আছেন তারাই কিন্তু 18 খেলেন এবং ন্যাশনাল টিমেও খেলেন, দু একজন সিনিয়র প্লেয়ার শুধু যোগ হন। এবং এটা নিয়ে তাদের যে পরিকল্পনা এবং তারা আগামী 2 বছর এখন 40টা মেয়ে একসাথে ট্রেন করেন, এই 40টা মেয়ে 16-18 প্লাস ন্যাশনাল টিম, এবং তারা এই সংখ্যাটাকে বাড়াতে চাচ্ছেন, এটা 60 জনে রূপান্তরিত করতে চাচ্ছেন ফলের সঙ্গে এবং কাজী সালাউদ্দিন এবং গোলাম রাব্বানি ছোটন যে কোচিং স্টাফ আছেন, যে তারা পুরো বছর এই মেয়েদেরকে নিয়ে কাজ করতে চান, যাতে তাদের লেখাপড়া থেকে আরম্ভ করে ট্র্যাকিং সবকিছুই হবে ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে একটা ডরমিটরি থেকে, যাতে দীর্ঘমেয়াদী একটা সুফল পাওয়া যায় এই মেয়েদের দিয়ে।
কি আনন্দ, কি আনন্দ
বাংলাদেশ,
তাই না?
জি হ্যাঁ, এটা বাংলাদেশের জন্য একটা সুসংবাদ। তবে দিলু ভাই, এই যে বাংলাদেশ আজকে ফুটবলে, মেয়েদের ফুটবলে এত ভালো করছে, নিশ্চয়ই ভারত, নেপাল, ভুটান এরা বসে থাকবে না, এরাও চেষ্টা করবে খুব শিগগিরই তাদের মেয়েদের ফুটবলে উন্নতি আনতে। কিন্তু আমার একটা কৌতূহল যে ভারতে সামাজিকভাবে এবং ক্রীড়া জগতে মেয়েরা যথেষ্ট বলিষ্ঠ এবং নেপালেও তাই, কিন্তু তারা ফুটবলে পিছিয়ে আছে কেন, বা তারা কি আসলে পিছিয়ে আছে নাকি বাংলাদেশ এগিয়ে গেছে?
সত্যি কথা বলতে কি, ভারতের মেয়েরাও কিন্তু গতবার এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিল, যেখানে বাংলাদেশ হেরে গিয়েছিল, এবং ভারতের মেয়েরা এবারও কিন্তু যে এই দলটা এই টুর্নামেন্ট খেলেছে তারা 2 মাস প্রায় নিজেদের নিবিড় অনুশীলনের মধ্যেই এসেছিল। ওই 2 মাস ধরে তারা অনুশীলন করছিল আর বাংলাদেশের এই টিমটা 1 বছরের বেশি সময় ধরে অনুশীলন করছে। এবং পল স্মলি, বারবার বলছি যে এই ইংলিশ কোচের অধীনে 1 বছর ধরে অনুশীলন করছেন এবং তিনি খুব কাছ থেকে মেয়েদেরকে দেখছেন, পরখ করছেন এবং তিনি কিন্তু পরিকল্পনাটা সাজাচ্ছেন। এবং গোলাম রব্বানি ছোটন, যিনি যার ধরে বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ অনূর্ধ্ব ১৮ বেশ কটি ট্রফি জয় করেছে এবং দেশের দেশের বাইরে যারা ভালো খেলছে। সত্যি কথা বলতে গিয়ে আপনি যে কথাটা বলছিলেন যে বাংলাদেশ যদি আরো বড় পরিসরে যায় তাহলে কি হবে, বাংলাদেশ সাম্প্রতিককালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিল অস্ট্রেলিয়ার মেয়ে দলের বিরুদ্ধে এবং সেখানে বাংলাদেশ মূল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে থাইল্যান্ডের ম্যাচটাতে ৩-২ গোলে হেরেছিল এবং সেটা বলা যায় যে বাংলাদেশের মেয়েদের ফুটবল যে এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু একটা প্রমাণ ছিল ওই অস্ট্রেলিয়ান মেয়ে দলের সাথে তাদের যে তীব্র লড়াইটা। এবং বাংলাদেশের এই অভূতপূর্ব উন্নতি দেখে ভারত, ভুটান, নেপালের কোচরাও কিন্তু বলেছেন তারা অভিভূত বাংলাদেশ দলের এই উন্নতি দেখে এবং তারাও কিন্তু সেটাকে মডেল করে তারাও পরিকল্পনা সাজাতে চান যাতে তারা দূর ভবিষ্যতে বাংলাদেশের জায়গাটা তারা দখল করতে পারেন, বাংলাদেশের জন্য প্রবল প্রতিপক্ষ হিসেবে নিজেদের দলকে সাজাতে পারেন।
চমৎকার, বাংলাদেশের মেয়েদের জন্য অভিনন্দন। নজর দেব ক্রিকেটের দিকে। যুব এশিয়া কাপ যেটি ঢাকায় শেষ হয়ে গেল, শিরোপা জয় করলো ভারত, ফাইনালে শ্রীলঙ্কা তাদের কাছে পাত্তাই পায়নি। ভারত ৩০৪ রান করলো এবং জবাবে শ্রীলঙ্কা খুব কম রানে তারা অল আউট হয়ে গেল, মাত্র
বাংলাদেশের বিরুদ্ধে ২ রানে জয় তুলে নিয়েছিল। আর ভারতীয় ব্যাটসম্যানরা যে ব্যাটিংটা করলেন ৩০৪ ৩ উইকেটে, সেখানেই কিন্তু ভারত ম্যাচটা জয় করে নিয়েছিল। অনুজ রাওয়াত ৫৭ এবং সিমরন সিং ৬৫ আর বাদানি ৫২ রান করেছিলেন, ইনিংস গুলি খেললেন তাতেই কিন্তু আর যশোয়াল করেছিলেন ৮৫। এই রানগুলি কিন্তু ভারতকে ৩০০ রানের একটা বড় সংগ্রহ এনে দিয়েছিল। আর অন্যদিকে শ্রীলঙ্কা মোটেই পাত্তা পায়নি। ভারতের বাহাতি স্পিনার
নিশ্চয়ই ভারতের এই অনূর্ধ্ব ১৯ দলের জন্য অভিনন্দন রইল। তারা শিরোপা জিতেছে, তারা ৩০৪ রান করেছিল মাত্র ৩ উইকেটের বিনিময়ে নির্ধারিত ৫০ ওভারে এবং জবাবে শ্রীলঙ্কা তারা ১৬০ রানে অল আউট হয়ে যায় ৩৮ ওভার ৪ বলে। এই ছিল আজকে খেলার খবর। দিলু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসানুল হক, দিলু খন্দকার, অনেক ভালো ভালো খবর শোনালেন, ধন্যবাদ। সম্পাদকীয় শুনবেন এখন, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
উত্তর কোরিয়াকে তার পরমাণু কর্মসূচি বিনষ্টে উৎসাহিত করার লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গত বছর ২-৩-৭-৫ প্রস্তাব পাশ করে, যার মাধ্যমে উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে। যুক্তরাষ্ট্র সেই প্রস্তাব কঠোরভাবে আরোপে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, নিরাপত্তা পরিষদের সদস্য এবং জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলি সর্বসম্মতিক্রমে উত্তর কোরিয়ার বিরুদ্ধে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছে এবং আমরা আশা করব তারা সেই প্রতিশ্রুতি পালন করবেন। মিস্টার পম্পিও বলেন, তার কথায় নিষেধাজ্ঞা আরোপিত না হলে সফল পরমাণুমুক্ত হওয়ার সম্ভাবনা হ্রাস পেতে থাকে। এই মুহূর্তে উত্তর কোরিয়া অবৈধভাবে যে হারে জ্বালানি সামগ্রী চোরাচালানের মাধ্যমে দেশে নিয়ে আসছে, সে হার জাতিসংঘ কর্তৃক বেঁধে দেয়া হারের চাইতে অনেক উপরে। এই চোরাচালানি অবৈধ তৎপরতা চলছে এক জাহাজ থেকে অন্য জাহাজে হস্তান্তরণের মাধ্যমে। আগস্টের ২১ তারিখে যুক্তরাষ্ট্র ট্রেজারি দফতর রাশিয়ার দুটি শিপিং কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। যে সংস্থা দুটি উত্তর কোরিয়ার জাহাজ এবং সংশ্লিষ্ট সংস্থার অপর ছটি জাহাজের কাছে পরিশোধিত জ্বালানি তেল হস্তান্তরে নিয়োজিত ছিল, 2017 সালের 21 সেপ্টেম্বরের 1, 3, 8, 10 নির্বাহী আদেশ বলে আরোপিত এসব নিষেধাজ্ঞা সেসব ব্যক্তিদের বিরুদ্ধে আনা হয়েছে যারা উত্তর কোরিয়ার পতাকাবাহী জাহাজে পেট্রোলিয়াম সামগ্রীর হস্তান্তরণের সঙ্গে সংশ্লিষ্ট, যে তৎপরতা নিরাপত্তা পরিষদ মারফত অত্যন্ত সুস্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা আরোপিত দুটি সংস্থার নাম প্রাইমরি ম্যারিটাইম লজিস্টিক্স কোম্পানি লিমিটেড এবং গুডজন শিপিং কোম্পানি LLC, এই দুটি সংস্থাই রাশিয়ার ভ্লাডিভস্টক বন্দরে অবস্থিত। রুশ পতাকাবাহী 6টি জাহাজের অন্যতম প্যাট্রিয়ট জাহাজ থেকে 2018 সালের শুরুতে জাহাজ থেকে জাহাজে তেল হস্তান্তর করা হয়েছে। একই জাহাজ থেকে উত্তর কোরিয়ার পতাকাবাহী চং রিম টু কাছে 1500 টন এবং অন্য এক জাহাজ চং মা সানের কাছে 2000 টন হস্তান্তর করা হয়। এসব জ্বালানির ক্রেতার নাম টাইসং ব্যাং, যে উত্তর কোরিয়া সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ আগেই নিষেধাজ্ঞা আরোপ করেছিল। রাজস্বমন্ত্রী স্টিভেন ম্যানুচিন লিখিত এক বিবৃতিতে বলেন, রাশিয়া থেকে কোরিয়ার পতাকাবাহী জাহাজে, জাহাজ থেকে জাহাজে বা যে কোনো মালামাল সরবরাহ বিক্রয় অথবা উত্তর কোরিয়ার কাছে অথবা উত্তর কোরিয়ার কাছ থেকে মালামাল হস্তান্তরণ যুক্তরাষ্ট্রের আইনি মোতাবেক নিষিদ্ধ করা হয়েছে। তিনি বলেন, চূড়ান্ত পরিপূর্ণ যাচাইযোগ্য পরমাণু মুক্ত উত্তর কোরিয়া অর্জিত না হওয়া অবধি এসব নিষেধাজ্ঞা লঙ্ঘনের পরিণাম অব্যাহত থাকবে।
সম্পাদকীয় শুনলেন, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ছিল। আর এখন সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন শেগুফতানা স্ট্রিনকুইন।
ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে ব্রেট ক্যাভানাও শপথ গ্রহণ করেছেন, তবে এ বিষয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। রিপাবলিকান সেনেটর সুজান কলিন্স, যিনি সেনেটে ক্যাভানোর পক্ষে ভোট দেন, তিনি CNN টেলিভিশনকে আজ রবিবার বলেছেন যে তিনি মনে করেন ক্যাভানো ডক্টর ক্রিস্টিন ব্লাজি ফোর্ডের প্রতি যৌন নিপীড়ন করেননি। ক্যাভানোর বিরুদ্ধে ডক্টর ফোর্ড যৌন হয়রানির অভিযোগ করেছিলেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচাইতে বিতর্কিত মনোনয়নের অন্যতম ছিল ক্যাভানোর মনোনয়ন। গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রেক্ষাপট ছিল দ্বিধাবিভক্ত। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ক্রিস্টিন ব্লাজি ফোর্ড ক্যাভানোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। ওই অভিযোগ ক্যাভানো অস্বীকার করেন, কিন্তু শেষ পর্যন্ত সেনেট মনোনয়ন অনুমোদন করে। ব্রেট ক্যাভানোর নিয়োগের ফলে দেশের 9 বিচারকের সর্বোচ্চ আদালতে রক্ষণশীলরা সংখ্যাগরিষ্ঠতা পাবে। আগামী কয়েক দশকে আদালতের সব রায় প্রভাবিত হবে বলে মনে করা হচ্ছে। তুর্কি কর্মকর্তারা ধারণা করছেন যে সৌদি আরবের এক সাংবাদিক, যিনি আমেরিকায় স্বেচ্ছায় নির্বাসনে ছিলেন, তাকে ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে গত সপ্তাহে হত্যা করা হয় যখন তিনি দূতাবাসে যান তার বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের লক্ষ্যে। সৌদি কর্মকর্তারা বলেছেন যে ওইসব অভিযোগ ভিত্তিহীন। জামাল খাসুগির বাগদত্তা, যিনি তার জন্য কনসুলেটের বাইরে মঙ্গলবার অপেক্ষা করছিলেন, বলেন খাসুগি ওই ভবন থেকে আর বের হননি। সৌদি সাংবাদিক খাসুগি গত বছর স্বেচ্ছা নির্বাসনে যান যখন সৌদি কর্তৃপক্ষ মতবিরোধীদের বিরুদ্ধে দমন অভিযান শুরু করে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তর থেকে রবিবার বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন যত শীঘ্রই সম্ভব দ্বিতীয় যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া শীর্ষ সম্মেলন আয়োজন করার বিষয়ে একমত হয়েছেন। পম্পিও উত্তর কোরিয়া সফরের পর সিওলে পৌঁছানোর পরপরই রবিবার ওই ঘোষণা করা হয়। পম্পিও চতুর্থবারের মতো উত্তর কোরিয়া সফর করেন এবং সেখানে কিমের সাক্ষাৎ করেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায় ইনের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, পরবর্তী শীর্ষ সম্মেলনের স্থান তারিখ নির্ধারণের লক্ষ্যে আলোচনা অব্যাহত রাখার ব্যাপারে পম্পিও বলেছেন যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়া একমত হয়েছে। হাইতির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয় শনিবার হাইতিতে 5.9 মাত্রার এক ভূমিকম্পে অন্তত 11 জন নিহত হয়, আহত হয় 135 জন। রবিবার সকালে হাইতির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় ভূমিকম্পে বাড়িঘর এবং একটি হাসপাতাল ধ্বংস হয়ে যায়, হাইতির সর্বত্র ভূমিকম্প অনুভূত হয়। ইন্দোনেশিয়ার খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন পালু শহরে গির্জাগুলোতে সান্ত্বনা করছেন। গত সপ্তাহে ইন্দোনেশিয়ার সুলাওয়েসিতে যে মারাত্মক ভূমিকম্প ও তারপর সুনামি আঘাত হানে তাতে পালুতে সবচাইতে বেশি ক্ষতি হয়।
ভয়েস অফ আমেরিকার আজকের এই বাংলা অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। আজকের এই অনুষ্ঠান পরিবেশনায় স্টুডিওতে প্রযোজক ছিলেন তাওহিদুল ইসলাম, জয়তী দাশগুপ্ত, ফেসবুক সম্প্রচারে সফিউল মাসুদ, প্রকৌশলীর দায়িত্বে ছিলেন ওয়্যাগনার রবার্টস। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে শেগুফতা নাসরিন কুইন এবং আমি সরকার কবিরুদ্দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
শুভরাত্রি। দিস প্রোগ্রাম হ্যাজ কাম টু ইউ ফ্রম দ্য ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।